ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি সুগুপ্ত নাসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকা থেকে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ইউরোপীয় ইউনিয়ন গার্মেন্টস শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রম অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
ভারত ও চীনের যুদ্ধে ভারতের বিপর্যয় বিষয়ক তদন্ত রিপোর্টটি গোপনই রেখে দিতে চায় এনডিএ সরকার।
আজ বুধবার, রয়েছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বিশ্বকাপ ফুটবল, তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইসরায়েলের বিমানবহর বুধবার সমগ্র গাজার বিভিন্ন লক্ষ্য নিশানা করে বোমা মেরেছে এন্তার। হামাস জঙ্গিরা রকেট ছুঁড়েছে ইহুদি রাষ্ট্রের অভ্যন্তরভাগে। ইসরায়েলি সামরিক বাহিনী, তারা যেটাকে কিনা অপারেশন প্রোটেক্টিভ এজ বলছে, সেই অভিযানের দ্বিতীয় দিনে হামলা তৎপরতা আরও জোরদার করেছে এবং এতে করে ইসরায়েল ও হামাসের মধ্যে যে সংঘাতের সূচনা হয় এমনটি 2012 সালের শেষ ভাগের পর আর কখনো দেখা যায়নি। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, গাজায় এ সপ্তাহে কম হলেও 37 ব্যক্তি নিহত হয়েছে, যার ভেতরে জঙ্গি ছিল নারী ও শিশু। ইসরায়েল মৃতের কোনো সংখ্যা উল্লেখ করেনি। ইসরায়েলের জননিরাপত্তা মন্ত্রী ইৎসাক আহরনোভিচ বলেছেন, আমরা থামব না, বিমান হামলা হবে, নৌ আক্রমণ চলবে কঠোরভাবে, দরকার হলে স্থল অভিযানও হতে পারে। ইসরায়েল ইতিমধ্যে আভাস ইঙ্গিতে বলতে চেয়েছে তাদের অভিযানে স্থল হামলাও সামিল করা হতে পারে। প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের বিরোধী তো ফিরতি দফার রান অফ প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর সঙ্গেই ফোনে কথা বলেছেন। কারচুপির অভিযোগ নিয়ে তদন্ত প্রক্রিয়া চলতে দিতে অনুরোধ করেছেন তিনি তাঁদের। ফোনে কথা বলার সময় মিস্টার ওবামা আবদুল্লাহ আবদুল্লাহ ও আশরাফ গানি দুজনকেই হুঁশিয়ার করে জানিয়ে দিয়েছেন, কোনো রকমের সহিংস তৎপরতা বা অসাংবিধানিক প্রক্রিয়া অবলম্বনে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য দেয় যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা খতম হয়ে যেতে পারে। 14 জুনের ওই রান অফ নির্বাচনে কারচুপির অভিযোগ কেন্দ্রিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার কাবুল সফরে যাচ্ছেন। ইন্দোনেশিয়ায় দেশটির জোর প্রতিদ্বন্দ্বিতামূলক প্রেসিডেন্ট নির্বাচনে সংশ্লিষ্ট দু প্রার্থী নিজেদেরকে জয়ী বলে দাবি করায় বুধবার দেশটিতে সম্ভাব্য রাজনৈতিক অচলাবস্থা চারিয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। 80% ভোটের গণনার প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে জাকার্তার গভর্নর জোকো ওয়াইদোদো সাবেক সেনাধিনায়ক জেনারেল প্রবায়ো সুবিয়ান্তোর চেয়ে 5% ভোটে এগিয়ে রয়েছেন। ওয়াইদোদো জোকোই নামেও সমধিক পরিচিত, কাল বিলম্ব না করি সংবাদ সম্মেলন ডেকে নিজেকে বিজয়ী বলে ঘোষণা দেন। এরই অল্প কিছু পর সুবিধে মতো সুবিয়ান্ত রাজনৈতিক এক সমাবেশে ঘোষণা করেন, তাঁর নির্বাচনী প্রচারণার পর্যবেক্ষণ থেকে আভাস মিলেছে জনগণের রায়, জনগণের সমর্থন তিনি হাসিল করেছেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশের 19 কোটি বৈধ ভোটারের নির্বাচনে প্রেসিডেন্ট বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে ইন্দোনেশিয়ায়। যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করছেন, সেই তখন যখন কিনা দুদেশের মধ্যে শুরু হয়েছে দুদিনের বাৎসরিক আলোচনা বেইজিংয়ে আজ বুধবারে। এবারের এই স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক ডায়ালগের আলোচনা উদ্বোধন অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিমত ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পরস্পর যুদ্ধংদেহী মনোভাব নিঃসন্দেহেই বিপর্যয় ডেকে আনবে। এ মতভঙ্গেরই প্রতিধ্বনি মিলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মন্তব্যে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যাক লুর বক্তব্যেও একই দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি ছিল। উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে সমুদ্রে দুটি হ্রস্বপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, 2 সপ্তাহের মধ্যে এটি তাদের চতুর্থ পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তারা সন্দেহ করছেন পশ্চিমের হোয়াং হি প্রদেশ থেকে যে স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তা 10 কিলোমিটার দূরত্বের হবে। জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ইয়ং হিদিদি সুগা এই নিক্ষেপণের তীব্র নিন্দে করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এবং আমাদের বিরোধিতা সত্ত্বেও আমরা পুনরায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গার্মেন্টস খাতের কর্মরত শ্রমিকদের কাজের জায়গায় নিরাপত্তা, যৌথ দর কষাকষির অধিকার সহ শ্রমিক সংগঠন করার বিষয়টি নিশ্চিত করা সহ শ্রমিক অধিকার রক্ষার ব্যাপারে কার্যকর ব্যবস্থা বাংলাদেশ সরকারকে নিতে তাগিদ দিয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
সাথে সাথে যেসব বিদেশি কোম্পানি আন্তর্জাতিক চেইনের মাধ্যমে ব্যবসা করছে তাদেরও বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ব্যাপারে অধিকতর মনোযোগী হবার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ব্রাসেলস থেকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি মূল্যায়ন রিপোর্টে এসব তাগিদের কথা বলা হয়। রিপোর্টে বলা হয়েছে রানা প্লাজা ট্র্যাজেডির পরে গত এক বছরে এই খাতে বেশ কিছু অগ্রগতি হয়েছে, তবে আরও অগ্রগতি অর্জন করতে হবে। রিপোর্ট প্রকাশ উপলক্ষে এক যুক্ত বিবৃতিতে ইউরোপীয় কমিশনের বাণিজ্য এবং সামাজিক বিষয়াদি ও কর্মসংস্থান বিষয়ক দুজন কমিশনার বলেছেন, শ্রমিকদের কর্ম পরিবেশের উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করার সাথে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো সহ বিশ্বের বহু দেশের বাজারে প্রবেশাধিকারের বিষয়টি জড়িয়ে রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গার্মেন্টস খাতের কর্মরত শ্রমিকদের কাজের জায়গায় নিরাপত্তা, যৌথ দর কষাকষির অধিকার সহ শ্রমিক সংগঠন করার বিষয়টি নিশ্চিত করা নিয়ে এই রিপোর্টটি শুনলেন আমির খসরুর। ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু তহবিল প্রাপ্তিতে জাতীয় স্বার্থের চেয়ে রাজনৈতিক স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বুধবার রাজধানীতে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসন, প্রাতিষ্ঠানিক এবং প্রায়োগিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। জলবায়ু অর্থায়নের উপর প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির ক্লাইমেট ফিনান্স গভর্নমেন্ট প্রজেক্ট প্রকল্পের সমন্বয়ক জাকির হোসেন খান। প্রতিবেদনে প্রতিশ্রুত অর্থ ছাড়ে উন্নত দেশসমূহের উপর চাপ প্রয়োগে কূটনৈতিক তৎপরতার উপর জোর দেওয়া হয়। আলোচনায় অংশ নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সীমিত নিজস্ব সম্পদ যথেষ্ট নয়, তাই প্রতিশ্রুত অর্থ ছাড়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা করতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
1962 সালে চীন ভারত সীমান্ত যুদ্ধে ভারতের সামরিক বিপর্যয়ের কারণ সম্পর্কে তদন্ত কমিটির রিপোর্টটি 51 বছর পরেও গোপন রাখার সিদ্ধান্ত জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বিরোধী নেতা হিসেবে জেটলি কিন্তু রিপোর্টটি প্রকাশ করবার দাবি জানিয়ে যুক্তি দেখিয়েছিলেন যে অতীতের ভুল থেকেই বর্তমান প্রজন্ম যেন শিক্ষা নিতে পারে সে কারণেই মানুষের জানা দরকার তদন্ত রিপোর্টের সব তথ্য। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেবার 1.5 মাস পরেই একেবারে উল্টো মত প্রকাশ করে জেটলি বলছেন, জাতীয় স্বার্থেই এই রিপোর্ট প্রকাশিত হওয়া বাঞ্ছনীয় নয়। রাজনৈতিক মহলের ধারণা হলো যে সীমানা বিরোধ নিয়ে ভারত চীন যুদ্ধ ঘটেছিল সেই বিরোধে ভারতের অবস্থান সব ক্ষেত্রে যে সঠিক ছিল না সেটা পরে বোঝা গেছে। সীমান্ত বিরোধ এখনো ধামা চাপাই রয়েছে, তাই এই পরিস্থিতিতে সীমানা বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তদন্ত রিপোর্ট গোপনই রাখতে চাইছে সরকার। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এখন সবশেষে বিশ্বকাপ ফুটবল। আর কয়েক ঘন্টার ভেতরেই সাও পাওলোতে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাল্লা দেবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক রবিন ফান পার্সি কিছুটা অসুস্থ, ওদিকে আর্জেন্টাইন দলের অধিনায়ক হলেন বিশ্ব ফুটবলের মহানায়ক মেসি। মঙ্গলবারের সেমিফাইনালে জার্মানি বিশ্বকাপের ইতিহাসে এক শ্বাসরুদ্ধকর খেলায় 7-1 গোলে ব্রাজিলকে হারিয়ে অসাধারণ আক্রমণাত্মক খেলার পরিচয় দেয়। জার্মানির 36 বছর বয়স্ক ফুটবলার মিরোস্লাভ ক্লোজা প্রায় 25 মিনিটের মাথায় গোল করে বিশ্বকাপে ব্রাজিলের তারকা রোনাল্ডোর 15টি গোলের রেকর্ড ছাড়িয়ে যান। এবার বিশ্বকাপ সংশ্লিষ্ট একটি রিপোর্ট দিয়ে সংবাদ প্রচার আজকের মতো শেষ করব। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
ব্রাজিল শোকে কাতর বাংলাদেশ, সর্বত্রই একই আলোচনা, কেন এমন হলো, জার্মানির কাছে এভাবে আত্মসমর্পণ করলো কেন দলটি। এক ধরনের হাহাকার চলছে দেশ জুড়ে। 7-1 গোলে খেলার ফলাফল নির্ধারিত হওয়ার পর শোকে নোয়াখালীর সেনবাগে একজন অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যরা বলছেন তিনি ব্রাজিলের কঠোর সমর্থক ছিলেন। ওদিকে গ্রামে গঞ্জে হাটে ঘাটে শহরে বন্দরে একই আলোচনা চলছে।
কল্পনাও করা যায়নি এমন ঘটনা ঘটেছে, এমন দৃশ্য দেখব কখনো চিন্তাও করিনি।
সাপোর্টার করি, সেদিক থেকে খেলাটা দেখে অনেক খারাপ লাগছে।
বাংলাদেশ দুটো শিবিরে বিভক্ত, একদিকে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা। ব্রাজিল সমর্থকরা হয়তো আজ রাতে নেদারল্যান্ডসকে সমর্থন দেবেন, কারণ তারা চাইবেন না আর্জেন্টিনা ফাইনালে যাক। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর এই রিপোর্টের সঙ্গেই সংবাদ প্রচার শেষ হচ্ছে আপাতত এখানেই।
ভয়েস অফ আমেরিকা থেকে বাংলা অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বিশ্বকাপ ফুটবল। সঞ্চালন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। শ্রোতারা অনেকেই হয়তো জানেন যে বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে জার্মানি স্বাগতিক ব্রাজিলকে এক ঐতিহাসিক ম্যাচে 7-1 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। এর আগে কোনো বিশ্বকাপের সেমিফাইনালে এত বেশি সংখ্যক গোল হয়নি। আজকে আমাদের এই হ্যালো ওয়াশিংটনের বিষয় বিশ্বকাপ ফুটবল, আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল, আর্জেন্টিনা এবং হল্যান্ড। আজকের এই অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবার জন্য দুজন অতিথি রয়েছেন। একজন হচ্ছেন শান্টু চৌধুরী, যিনি 1966 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় দলের গোলরক্ষক ছিলেন এবং তারপর 71 সালের পর বাংলাদেশের জাতীয় দলের গোলরক্ষক ছিলেন 1981 সাল পর্যন্ত। আরও রয়েছেন দিলু খন্দকার, ঢাকা থেকে দীর্ঘদিনের ক্রীড়া সাংবাদিক। শান্টু চৌধুরী, দিলু খন্দকার, আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তাহলে এবার শুরু করা যাক আমাদের অনুষ্ঠান। আমাদের প্রথম শ্রোতা আকবর হায়দার কিরণ, আপনার প্রশ্নটি করুন। নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ।
ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। শুরুতেই বলতে চাই যে মতি ভাই একটু আগে যে রিপোর্ট দিলেন তাতে মনে হচ্ছিল বাংলাদেশ শোকে পাথর হয়ে গেছে। আসলে আমার এক বন্ধু একটু আগে উনি ব্রাজিলে অবস্থান করছেন, খেলা দেখতে গিয়ে বলছে যে আমি কেন আসলাম এখানে, মনে হচ্ছে একটা মৃত নগরীতে অবস্থান করছি, মানে সবাই শোকে পাথর। আসলে কি যে হয়ে গেল, কালকে যখন খেলা শেষ হলো তখন আমার এক বন্ধু কমেন্ট করছিলেন এটা কি খেলা দেখলাম, এটা কি ফেনী কুমিল্লার ইন্টার খেলা হলো নাকি। তো আসলে সবকিছুই কেমন যেন উল্টা পাল্টা হয়ে গেছে, আপসাইড ডাউন মনে হচ্ছে। আমরা আজকে তাকিয়ে আছি আবার কি হয়, মানে অনেকেই ধারণা করছেন যে আজকেও কোনো বিরাট কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আমার মনে হচ্ছে মানে একজন ফুটবল প্রেমী হিসেবে যে হয়তোবা এবারের বিশ্বকাপ ইউরোপের দিকে মানে গড়াবে, আর হয়তো ইউরোপে থেকে যাবে আর কি। মাননীয় আমাদের যারা প্যানেলে যারা আছেন দিলু ভাই এবং শান্তু ভাই, আর ওনারা কি মনে করেন?
ধন্যবাদ কিরণ। শান্তু ভাই, আপনার কাছে প্রথমে আসছি। আজকের ম্যাচ তো সেমিফাইনাল হল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে, একটু আগেই কিরণ যেরকম বলছেন যে কোন দিকে গড়াবে বলে মনে হচ্ছে এই বিশ্বকাপ শিরোপা?
এখন বলাটা খুব টাফ, কারণ আজকের খেলাটার উপর ডিপেন্ড করে। একদিকে হলো ল্যাটিনো আর এদিকে হলো ডাচ, আর এদিকে এখন দেখা যাক এক্সপিরিয়েন্স প্লেয়ার বোথ সাইডে, একদিকে হলো 8 জন প্লেয়ার, একদিকে 9 জন, 10 জনের মধ্যে একজন তো খেলতে পারছে না। তো এখন খেলা খুবই টাফ হবে, যে অপরচুনিটি পাবে, যে অ্যাভেল করতে পারবে সেই জয়ী হবে।
খেলতে পারছে না যার কথা বললেন, তিনি কি ডি মারিয়া?
ডি মারিয়া, হ্যাঁ, উনি খেলতে পারছেন না, প্রবলেমের জন্য উনি।
আচ্ছা, আর ওদিকে নেদারল্যান্ডসের যে অধিনায়ক
একটু ঠিক আছে, কিন্তু আমার মনে মাঠে তো নামবে, সে তো চেষ্টা করবে।
আচ্ছা, দিলু খন্দকার, আপনি কি মনে করছেন?
আমার মনে হয় যে দুটো প্রায় সমমানের দল খেলবে, কারণ হল্যান্ড টিম হিসেবে অনেক স্ট্রং, আর আর্জেন্টিনা মূলত ডিপেন্ড করছে লিওনেল মেসির উপরে। কারণ মেসি, আমি 7 দিনের জন্য ব্রাজিলে গিয়েছিলাম এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচটা আমি দেখেছি সাও পাওলোর স্টেডিয়ামে, করিন্থিয়ান্স স্টেডিয়ামে। তো সেখানেও কিন্তু যা খেলাটা হয়েছিল খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কিন্তু লিওনেল মেসির এক অসাধারণ পাসে ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা জয়লাভ করেছিল ওই সেকেন্ড রাউন্ডের ম্যাচে। আজও কিন্তু তেমনই একটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তবে এই ক্ষেত্রে হল্যান্ডের প্লাস পয়েন্ট খুবই চতুর তাদের কোচ লুই ফন গাল, যিনি এই বিশ্বকাপে সবচেয়ে মাস্টার ট্যাকটিশিয়ান হিসেবে পরিচিতি ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন। তার কিছু চেঞ্জ, যেমন কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার বিরুদ্ধে একদম 11th আওয়ারে উনি যে গোলকিপার চেঞ্জ করেছিলেন সেটাই কিন্তু বাজিমাত করেছিল। এবং তাছাড়াও বিভিন্ন কিছু কলাকৌশল এইবার একটা অবাক করেছে, লুই ফন গালের যে স্ট্র্যাটেজি। এই বিশ্বকাপে হলেন একমাত্র দল যারা চারটা ফরমেশনে ফুটবল খেলেছে, যেটা অবাক করা ব্যাপার। কোনো দল আমরা সাধারণত জানি প্ল্যান এ প্ল্যান বি তে খেলে, বাট এই হল্যান্ড দল খেলেছে এ বি সি ডি চার রকম ফরমেশনে। তার প্লেয়ারদের নিয়ে তিনি দু তিনটা প্লেয়ার চেঞ্জ করে যে ফরমেশনগুলি খেলেছেন সেটা কিন্তু অবাক করেছে ফুটবল পণ্ডিতদের, যে একজন কোচের মাথায় কিভাবে এতটা মেধা থাকতে পারে। আমি কিন্তু মনে করছি যে ইউরোপের যে বুকমেকাররা তারা কিন্তু বলছেন যে অল ইউরোপিয়ান ফাইনাল হবে, এবং কালকে যখন জার্মানি বিধ্বস্ত করে দিল ব্রাজিলকে, সেখান থেকে কিন্তু ভয়টা বেশি যে অল ইউরোপিয়ান ফাইনালের দিকেই মনে যাচ্ছে ব্রাজিল বিশ্বকাপ।
ধন্যবাদ দিলু খন্দকার। আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, রাব্বি শহীদ, আপনি আপনার নাম কি আরেকবার বলবেন?
আমার নাম রাব্বি শহীদ।
আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন?
আমি রামপুরা ঢাকা থেকে বলছি।
আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন, একজন বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আর একজন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। আপনার প্রশ্নটি বলুন, আপনার এবারের বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন?
এবারে বিশ্বকাপ নিয়ে ব্রাজিলের এরকম ব্যর্থতা বা যে আমাদের হতাশা বঞ্চিত করছে, মানে এরকমটা কেন হঠাৎ করে ঘটলো? আর আরেকটা পাশাপাশি জানার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এশিয়ার দেশগুলা কেন ভালো করতে পারে না বিশ্বকাপে, বা কোয়ালিফাই হয় না, বা প্রতিযোগিতায় এরা কেন এদের নিয়ে আমরা আশা করতে পারি না?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি বলুন।
ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমরা অনেক আশা করি বা অনেক ফ্ল্যাগ উড়াই, তাদের চারটি আমরা পরিধান করি, বন্ধুদের মধ্যে তর্ক বিতর্ক করি, কিন্তু আমাদের এশিয়ার কোনো দেশকে নিয়ে আমরা এটা বলতে পারি না। আমাদের দেশ তো নাই, উপমহাদেশও নাই, এমনকি এশিয়ার কোনো দেশ নিয়ে আমরা মানে এই জিনিসটা আউট করতে পারি না। এটা নিয়ে আমার মানে এটাই কেন হয় বা এরকম আমরা কেন পিছায় আছি?
আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আপনি দুটি প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটি ছিল যে ব্রাজিলের গতকালকের ব্যর্থতার কারণটি কি। শান্তু চৌধুরী, আপনার কাছে
ধন্যবাদ। কালকে অ্যাকচুয়ালি ব্রাজিল চেষ্টা করেছিল, তারা ফার্স্ট 10-15 মিনিটস এর মধ্যে তারা গোল বের করে ফেলে, তাদের স্ট্র্যাটেজি ছিল তাই, বের করে তারপর ডিফেন্স করে, কিন্তু সেই সুযোগটা জার্মানি দেয়নি, যার জন্য তারা ডিফেন্স কিছু করেই 10 মিনিটস এর তারপরেই অ্যাটাকে গেছে, এবং অ্যাটাক যাওয়ার পর তাদের ডিফেন্সটাকে মানে ব্রাজিলিয়ান ডিফেন্সটাকে তারা সেট করতে দেয়নি, তার আগেই তারা 1-2 পাসে খেলে তারা অ্যাভেল করেছে এবং দেখেন উইদিন 5 মিনিটসের মধ্যে গোল বের করে ফেলেছে তারা। আর এটা ওয়ার্ল্ড এর রেকর্ড হয়েছে, তারা এত এত তাড়াতাড়ি এত সময়ের মধ্যে এতগুলো গোল করে ফেলে,
প্রথম খেলার প্রথম 30 মিনিটে 5টি গোল করলো জার্মানি।
হ্যাঁ, প্রথমেই গোল করেছে, বিকজ তাদের ডিফেন্স কে দাঁড়াতে দেয়নি যে অ্যাটাকটা প্রথম 15 মিনিটে। এটা হলো অনেক, এটা ওল্ড থিওরি, আমরা তো খেলেছি তখন, তাই উই ডোন্ট নো দ্য ফর দ্যাট ফল থিওরি, ফার্স্ট অ্যাটাক যাবে দেন ডিফেন্স দেন অ্যাটাক দেন ডিফেন্স লাইক দ্যাট ওয়ে, মানে অ্যাট এ টাইম অ্যাটাক, কিন্তু এখন তো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে, গেম অনেক ফাস্ট হয়ে গেছে এবং সবাই অ্যাটাকে যাচ্ছে ব্যাক করছে, কিন্তু যখন কালকে ব্রাজিল গেছে অ্যাটাকে কিন্তু ডিফেন্স করার সুযোগটা তারা পায়নি, সেট আপ সেট করতে পায়নি, এবং যার জন্য এই গোলগুলো হয়েছে, এবং তাদের যে মিডফিল্ডে অ্যাটাকগুলো করেছে ওই মিডফিল্ডে সব প্লেয়ারদের ওপেন ছিল, এবং ওপেন থাকাতেই তারা প্রত্যেকটা ওই একই সেম প্যাটার্নে গোলগুলো করেছে।
শান্তু ভাই, আপনার এই প্রসঙ্গটিতে আরেকবার আসছি, তবে তার আগে একজন কলার ঢাকা থেকে কল করে অপেক্ষা করছেন, আপনার নামটি বলবেন? ঢাকা থেকে, জি বলুন, আপনি কোথা থেকে করছেন?
হ্যালো,
জি বলুন, আমরা শুনতে পাচ্ছি।
আমার নাম তন্ময়ন।
আমরা শুনতে পাচ্ছি আপনার নাম।
আমার ফোন নাম্বার তন্ময়ন।
জি
হ্যালো,
জি বলুন, আপনার কথা বোঝা যাচ্ছে না, আবার বলুন। শান্তু ভাই, আমার মনে হয় যে আমাদের সাথে টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ওই শ্রোতার, আপনি যেটি বলছিলেন।
আর একটা জিনিস ছিল যে জার্মান কালকে এত কুল খেলেছে, তারা তাদের দেওয়া নেওয়াটা এত সুন্দর ছিল কালকে, এবং তারা জানে যে অপোনেন্ট টিমকে কিভাবে ব্রেক করতে, এবং এটা আমি তাদের কোচকে আমি থ্যাঙ্কস দিই, যে সে যে স্ট্র্যাটেজি নিয়েছে ফ্যান্টাস্টিক, এবং সে যেভাবে বলেছে প্লেয়াররা ট্রাই করেছে ঠিক সেইভাবেই খেলাটা, এবং সেইভাবেই ওরা গোল পেয়েছে, 7টা গোল পেয়েছে।
দিলু ভাই, আপনি এর সাথে কি যোগ করবেন ব্রাজিলের ব্যর্থতার কারণ?
আমি বলতে পারবো যে একটা টিম, আমরা সাও পাওলোতে একজন সাংবাদিকের সাথে দেখা করেছিলাম, যিনি 1950 সালে ব্রাজিল উরুগুয়ে ম্যাচ কভার করেছিলেন, ক্লদিও ভদ্রলোকের নাম, ইটালিয়ান বাট এখন ব্রাজিলিয়ান। উনি 1950 সেই ডিসাইডিং ম্যাচটা কভার করেছিলেন এবং এখনো ইনি ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে কাজ করেন। তো ক্লদিওর সাথে আমাদের সেদিনের ম্যাচ নিয়ে কথা হয়েছিল এবং এবারের ব্রাজিল দলটাকে নিয়ে উনি কি ভাবছেন। উনি কিন্তু খুব হতাশ হয়েছিলেন, বলেছিলেন যে আগে যে প্লেয়াররা ছিলেন যেমন পেলে, মারাদোনা, এরা দীর্ঘদিন একটানা ভালো খেলেছেন, এখন সেরকম প্লেয়ারের অভাব বড় বেশি এবং ব্রাজিল দলের একমাত্র নেইমার নির্ভর, কিন্তু আগে ব্রাজিল কিন্তু পেলে, গারিনচা, দিদি, বাবা অনেক স্টার ছিল, এরকম ছিল না, এক নেইমার যেদিন খেলবে না সেদিন দল হেরে যাবে, এইভাবে একটা দল বিশ্বকাপ জিততে পারে না। অন্যদিকে আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর, এটা কিন্তু খুবই ঠিক কথা হলো না, কারণ একটা দল যারা বিশ্বকাপ জিতবে তাদের টিম ওয়ার্ক দরকার, যেটা জার্মানির রয়েছে, নেদারল্যান্ডসের রয়েছে। এবং ভদ্রলোকের কথা কিন্তু পুরোপুরি ফলে গেল যে শুধু নেইমার নেই, সিলভা নেই, তাতেই ব্রাজিল যে কত সাধারণ মানের দলে পরিণত হলো সেটা কিন্তু কালকে জার্মানির বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছে। আর আপনি জার্মানির ব্যাপারটা খেয়াল করুন, গত প্রায় 5-6 বছর ধরে জোয়াকিম লো এই একই ছেলেদের নিয়ে খেলাচ্ছেন এবং টিমের যে কম্বিনেশনটা, জার্মান এইবারের বিশ্বকাপে সবচেয়ে কমপ্লিট টিম, যাদের ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক একটা অদ্ভুত কম্বিনেশনে খেলে, যখনই মনে হয় তাদের গোল করার দরকার তারা প্রেশার দিয়ে ওপেন আপ করে নিচ্ছে অপোনেন্টের ডিফেন্স, এবং যখনই দরকার যেভাবে দরকার তারা অ্যাটাক করছেন, কখনো ডান দিক থেকে, কখনো বাঁ দিক থেকে, কখনো মিডফিল্ড থেকে। এবং আপনি খেয়াল করবেন জার্মানি কিন্তু অনেকজন প্লেয়ার গোল করছেন, সবাই গোলের মধ্যে রয়েছেন, যেমন আন্দ্রে শুরলে কালকে চেঞ্জিং প্লেয়ার হিসেবে নেমে 2 গোল করেছেন, এবং মিরোস্লাব ক্লোজা যিনি এবার লাৎসিওতে খুবই কম ম্যাচ খেলেছেন, ইনজুরড ছিলেন, জোয়াকিম লো কিন্তু জানেন যে তিনি বিশ্বকাপের প্লেয়ার, বিশ্বকাপ এলেই ক্লোজা জ্বলে উঠেন, এবং তিনি কিন্তু 2 গোল করে রোনালদোর গোলটিও ক্রস করে ফেললেন। 36 বছর বয়সে চতুর্থ বিশ্বকাপ খেলতে এসে তিনি কিন্তু তার যে দলে সুযোগ পাওয়া তার প্রতিদান দিলেন, এবং মূলত নেইমার আর সিলভা নেই, এতেই যে হাপিত্যেশ ছিল সোলারির দলের তাতেই কিন্তু শেষ হয়ে গেছে। ব্রাজিল তারা এতটা ব্যাকফুটে ছিল যে জার্মানির প্রতিটা অ্যাটাকে মনে হচ্ছে অতি সাধারণ মানের দল। আপনি খেয়াল করবেন ব্রাজিল এর আগে একবারই শুধু বিশ্বকাপে 5 গোল খেয়েছিল, সেটা 1930 সালে, এবং সেই ম্যাচ কিন্তু ব্রাজিল জিতেছিল 6-5 গোলে পোল্যান্ডের বিরুদ্ধে। আর এই বিশ্বকাপের ইতিহাসে কখনো এত গোল খায়নি, শুধু বিশ্বকাপ কেন গোটা ব্রাজিলের ফুটবল ইতিহাসে তারা 7 গোল খায়নি। আরো একটা ব্যাপার, 39 বছর তারা দেশের মাটিতে কম্পিটিটিভ কোনো ম্যাচ হারেনি, তার মানে কতটা রেকর্ড সমৃদ্ধ ছিল সেই দলটাকে কত অসহায় ভাবে হারালো জার্মানি, এবং জার্মানি প্রমাণ করেছে যে এই বিশ্বকাপে তারা সব থেকে সেরা দল, কারণ তারা যেভাবে ডেস্ট্রয় করেছে ব্রাজিলকে ব্রাজিলের মাটিতে, এটা এক কথায় অভাবনীয়।
ধন্যবাদ দিলু খন্দকার। ঢাকা থেকে আরেকজন কলার রয়েছেন, দিদারুল ইকবাল, আপনি আমাদের, জি বলুন।
হ্যাঁ, আমি প্রথমত ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং সেই সাথে যারা আজকে অতিথি রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি মূলত একজন ফুটবল ফ্যান এবং আর্জেন্টিনার ভক্ত, সেই ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা টিমকে পছন্দ করি, এবং বিশেষ করে ম্যারাডোনাই হচ্ছে আমার অন্যতম একজন সেরা খেলোয়াড়। তো এবার যে আর্জেন্টিনা যেভাবে খেলছে এখনো পর্যন্ত তাদের যে পারফরমেন্স আমরা দেখে আসলাম, তো এবং গতকালকের ম্যাচে আমরা যখন জার্মানি এবং ব্রাজিলের যে একপেশে ম্যাচ দেখলাম, এখানে আমরা কিছুটা হলেও হতাশা বোধ করছি। তো আজকের অতিথিদের কাছে আমার জানতে চাওয়া যে আজকের যে ম্যাচটি হচ্ছে, বিশেষ করে নেদারল্যান্ড এবারের অন্যতম একটি ফেভারিট দল, তো সেখানে আর্জেন্টিনা কি তাদের সাথে কতটুকু পেরে উঠবে, এবং আমরা যে স্বপ্নের যে ফাইনালটি দেখতে চেয়েছিলাম সেটা ইতিমধ্যে থেমে গেছে, তো ব্রাজিল এবং আর্জেন্টিনার। তো অতিথিদের কাছে প্রশ্ন আমার যে আজকে কোন দল কি সবচেয়ে ভালো করবে, মানে তারা এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন? কিভাবে দেখছেন তারা?
ধন্যবাদ দিদারুল ইকবাল, অনেক ধন্যবাদ। শান্তু চৌধুরী, আপনি কি মনে করছেন আজকের খেলা? আপনি একটু আগে অবশ্য বলেছেন যে দুই দলেই অভিজ্ঞ অনেক প্লেয়ার রয়েছেন, এবং আপনার কি মনে হয় যে পাল্লা যে কোনো দিকে যেতে পারে?
হ্যাঁ, কারণ সুযোগ পাবে দু দলেই, সুযোগ পাবে, এখন যে অ্যাভেল করতে পারবে সেই, কারণ হল্যান্ড কিন্তু গ্রুপ টিম, যেটা দিলু ভাই বলেছে যে হল্যান্ড যে স্টাইলে খেলছে এখন, এবং টোটাল ফুটবল চেঞ্জিং দেয়ার, তাদের প্ল্যান আছে, কিন্তু অনেক রকম প্ল্যান করা আছে, কোনভাবে অ্যাটাক করবে, কোনভাবে ডিফেন্স করবে, কোনভাবে তাদের অপোনেন্টকে স্টপ করবে, এভরিথিং দে হ্যাভ। আবার প্রবলেম হলো যে ইয়েকে নিয়ে, মেসি, মেসির আবার একটা জিনিস আছে, লেফট ফুট পড়লে ইজ ভেরি গুড, মানে ওর চান্স আছে তার গোল করার সুযোগ আছে, ম্যাক্সিমাম গোলই দেখেন লেফট সাইডে টার্ন করে গোল করেছে, এখন ওই সাইডটা যদি ব্লক করতে পারে তাকে, তাহলে হয়তো অসুবিধা হবে আর্জেন্টিনার জন্য। আর যদি মনে করেন যে তাকে ওপেন করে দেয়, যে তাকে সুযোগ দেয়, তাহলে হয়তো ডিফিকাল্ট হবে হল্যান্ডের জন্য।
আমরা তো সুইজারল্যান্ডের বিরুদ্ধে দেখেছি যে মেসিকে আটকে রাখতে গিয়ে তখন তার পাশ থেকে ডিমারিয়া গোল করলেন, অর্থাৎ মেসিকে আটকানো গেলেও কিন্তু অন্য প্লেয়াররা তখন ফ্রি হয়ে যাবেন।
ফ্রি হলে না, যে যে স্টাইলে খেলে, টোটাল ফুটবলটা দেখেন, ওদের ডিফেন্সটা দেখেন, যখন ফোর ফোর অল ফোর চলে আসে, এইট প্লেয়ার ডিফেন্সে চলে আসে হল্যান্ডের, অল ব্লক করে ফেলে, কিন্তু দেখবেন যে হোল ডি বক্সটার বাইরে যেটা আছে সম্পূর্ণ ব্লক করে, শুটিং রেঞ্জটা ব্লক করে ফেলে, তো ওইভাবে যদি ব্লক করতে পারে তারা, যদি, তাহলে দেখবেন যে খেলা হয়তো ফেভারে চলে যাবে হল্যান্ডের। আর যদি ওখানে কোনো মিস করে, দেন হয়তো খেলা চলে যাবে আর্জেন্টিনার পক্ষে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আর মেইন হলো যে খেলা হবে, সুন্দর খেলা হবে আমি এক্সপেক্ট করছি, এখন ডিপেন্ড করছে যে যে অ্যাভেল করতে পারবে সুযোগ।
দিলু ভাই, আপনি কি ভাবছেন?
আমি সান্টু ভাই, বাংলাদেশের অসাধারণ এক ফুটবলার, আমাদের ছেলেবেলার স্বপ্নের হিরোর মতো, কারণ আমি সান্টু ভাইকে খেলতে দেখেছি ঢাকায়, ঢাকার বাইরে। সান্টু ভাই যে কথাটা বলেছেন আমি তার সাথে পুরোপুরি একমত হয়ে বলছি, যদি আজকে 86 ডিয়েগো মারাদোনা হতে পারেন লিওনেল মেসি, তাহলেই আর্জেন্টিনা জিতবে, এছাড়া কিন্তু কোনো রকম সুযোগ আমরা দিচ্ছি না। কারণ হল্যান্ড যে ফুটবলটা খেলে, এবং লুই ফন গাল যে ধূর্ত কোচ, তিনি কিন্তু আজকে ওই, তিনি জানেন যে হৃৎপিণ্ডটা হচ্ছে আর্জেন্টিনার লিওনেল মেসি, তাকে যদি কোনোভাবে ব্লক করা যায়, তাহলেই কিন্তু কেলাফতে এবং তার দলের জন্য একটা সাফল্য সম্ভব। এবং তিনি কিন্তু সব ধরনের, যেটা সান্টু ভাই বললেন যে তারা আটজন যে ডিফেন্স করেন, সেটা ভেদ করা খুবই কঠিন, এবং সেই জন্য আমি বারবার বলছি ডিয়েগো মারাদোনা হয়ে উঠতে হবে। 86 সালে বিশ্বকাপ ফুটবল ইতিহাসে একমাত্র প্লেয়ার ডিয়েগো আর্মান্দো মারাদোনা, যিনি একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপে এনে দিয়েছিলেন 86 সালে, সেই মেসিকে আজ ডিয়েগো মারাদোনা হয়ে উঠতে হবে, অপ্রতিরোধ্য হয়ে উঠতে হবে, তবেই কিন্তু আর্জেন্টিনার জয় সম্ভব। আদারওয়াইজ আজকে কিন্তু আর্জেন্টিনা, অ্যাঙ্গেল ডি মারিয়া, যে এই বিশ্বকাপে মেসির পর সবথেকে ভালো খেলছে আর্জেন্টিনার, তিনি কিন্তু আজ মাঠে থাকবেন না, থাকবেন ওই জাবালেতা, যিনি এবার সিটির হয়ে খুব দুর্দান্ত খেলেছেন, থাকবেন বার্সেলোনার মাসচেরানো, কিন্তু তারা যতটা কার্যকর ভূমিকা পালন করেছেন এবারে বিশ্বকাপে, তার থেকে অনেক বেশি সক্রিয় ছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তো যেহেতু মারিয়ার অনুপস্থিতি, এটা কিন্তু ভাবনায় ফেলবে লিওনেল মেসিকে, কারণ তিনি জানেন যে আজকে তার পাশে কিন্তু মারিয়া নেই। সেই ক্ষেত্রে মেসিকে, মেসি যদি ডিয়েগো মারাদোনায় পরিণত হবে, হতে পারেন, তবেই আজ কিন্তু হল্যান্ডের কপালে দুর্ভোগ লেখা রয়েছে, আদারওয়াইজ এটা কিন্তু হল্যান্ডের দিন হয়ে উঠবে।
বেলজিয়ামের বিরুদ্ধে হিগুয়াইন কিন্তু গোল পেয়েছেন,
এবং সেটা আপনি খেয়াল করবেন যে হিগুয়াইন ছিল, সবার কিন্তু দৃষ্টি ছিল লিওনেল মেসির উপরে, যার জন্য কিন্তু যে বলটায় গোল হয়েছে, অ্যাঙ্গেল ডি মারিয়া পাসটা থ্রু করেছিলেন, এবং বেলজিয়ামের ডিফেন্ডারে ডিফ্লেক্ট বলটা যাওয়ার পরই ভলি মেরেছিলেন, এবং ওটাই কিন্তু এবারের আসলে হিগুয়াইনের প্রথম গোল, এবং তারপরে আরেকটি দুর্দান্ত ভলি ছিল যেটা ক্রস পিসে লেগেছে। এবারের আসলে কিন্তু ভীষণ ম্রিয়মান দেখে গেছে হিগুয়াইনকে, কিন্তু তিনি যে একটা জাত খেলোয়াড় সেটা কিন্তু মোটেই পরিষ্কার হয়ে ওঠেনি, যেমন আগুয়েরো সিটির হয়ে যে দুর্দান্ত ফুটবল খেলেছেন ইংলিশ লিগে, তার ছিটে ফোটাও কিন্তু দেখা যায়নি, যদিও আজ তিনি ফিরবেন ইঞ্জুরি কাটিয়ে, কারণ তাকে সাবিয়া বলেছেন যে চেঞ্জিং হিসাবে তিনি নামাবেন তার এই অস্ত্রকে, এবং সেই ক্ষেত্রে আমি বারবার বলছি লিওনেল মেসি একমাত্র আর্জেন্টিনার জয়ের